जय मिताल, जय गौर, जय श्री राधे। आम्रा श्री श्री सनातन गोस्वामी प्रभुपादेर विरचित श्री श्री बृहत् भागवतामृत श्री श्री कार्तिक मास व्यापी उपलक्षे नित्य प्रति श्रवण करे आसछि। अनेक सुसिद्धान्तेर ग्रंथ आमरा श्री गोस्वामी पादेर कृपाय श्रवण करते पेरेछि। अद्य पाठे विराम देव। तार ग्रंथेर सारवस्तु आमरा गत दुदिन जाबत श्रवण करेछि। এই বৃহৎ ভাগবতামৃত পরীক্ষিত মহারাজ শ্রীমৎ ভাগবত সপ্তাহ সম্পূর্ণ শ্রবণ করে তারই সারাংশ তিনি বর্ণন করেছিলেন। অর্থাৎ ভাগবতের সার নির্যাস এই গ্রন্থের মুখ্য বিষয় কি, কে বড় ভক্ত প্রথম খণ্ডে। কিন্তু দেখুন দেবর্ষি নারদ তিনি এই পৃথিবী থেকে নিয়ে স্বর্গ, তারপরে বিভিন্ন জায়গায় বৈকুণ্ঠ দ্বারকা হস্তিনাপুর এমনকি ব্রহ্মাজির কাছে, ভগবান মহাদেবজির কাছে, পাণ্ডবদের গৃহে, যাদবদের নিকটে, উদ্ধবের নিকটে, শেষ পর্যন্ত ভগবান নিজমকে বললেন যে আমার সর্বত্রই প্রিয় কিন্তু ব্রজ গোপীগণ শ্রেষ্ঠা। তা কেউ বললেন না যে আমি ভগবানের প্রিয় বা আমি বৈষ্ণব, আমি সাধু, এ কথা কেউ বললেন। সম্পূর্ণ প্রথম খণ্ডে সারাংশ হচ্ছে যে বৈষ্ণবের অলঙ্কার ভূষণ সেটা কি, দৃঢ়তা দৈন্য। দেখুন এত বড় বড় বিভূতিদের কাছে গিয়েছেন, সিদ্ধ মহাত্মা সব সিদ্ধেরও উঠতে সকলে বলছে না না আমি তো ভগবানের ভক্তই হতে পারি। সকলে এই কথা বলেছেন, ব্রহ্মাজি, ভগবান মহাদেব, উদ্ধব, যাদবগণ, পাণ্ডবগণ, প্রয়াগের ব্রাহ্মণ, দক্ষিণের রাজা দেবরাজ ইন্দ্র ইত্যাদি প্রত্যেকেই বলেছেন না আমরা প্রভুর কেউ প্রিয় নই। অথচ সকলেই মহাপ্রিয় কিন্তু কেউ স্বীকার করলেন কেন? দীনতাই হচ্ছে বৈষ্ণবের একমাত্র ভূষণ, যাদের মধ্যে দীনতা নেই, যেমন আমার মতন দৈন্য নেই, দীনতা নেই, তারা তো কোন সাধু ভক্তের মধ্যেই পড়ে। এই শ্রী গ্রন্থে প্রথম খণ্ডে এত বড় বড় মহাজন, মহাপুরুষ, মহাসিদ্ধ তারা কেউ স্বীকার করলেন। আর আমরা এই দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায় শ্রবণ করছি। গোপ কুমার তিনি এই পৃথিবীতে রাজা হয়ে সমস্ত কিছু রাজা হয়ে এবং উপরিস্থিত স্বর্গাদিতে ভ্রমণ করেও এখন আছেন উপরিস্থিত দ্বারপাল, এবং দ্বারপাল পরেই হচ্ছে গোলকধাম। সেই গোলকধামেও তার ভালো লাগবে। অন্তিমে তিনি এই ভৌম এই চৌরাশি ক্রোশ ব্রজে ফিরে আসবেন। যদিও দুঃখের বিষয়ে আমরা এই এক মাসের গ্রন্থটি সম্পূর্ণ করতে পারলাম না, তথাপি যতটুকু আমরা পেলাম এটা প্রভুরই কৃপা। তো এখানে গোপকুমার অন্তিমে এই গ্রন্থের উপসংহারে দেখিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই ভৌমস্থিত ব্রজ চৌরাশি ক্রোশ ব্রজমণ্ডল। তিনি দ্বারপাতে গিয়েও শান্তি লাভ করলেন। দেবর্ষি নারদকে বললেন, হে মহামুনি, আপনি তো সবকিছুই জ্ঞাত আছেন, গতদিন আমরা শ্রবণ করেছি। উদ্ধবজিকে বললেন, হে উদ্ধব, নারদজি বলছেন, কি আশ্চর্য এই গোবর্ধন উদ্ভব গোপ বালক গোপ কুমারের এই দ্বারপা প্রদেশেও তার ভালো লাগছে। তাহলে এই গোপ বালক গোপ কুমারের আর কোথায় ভালো লাগবে? কিন্তু গোপকুমার কি করবে? গোপকুমারের হৃদয়ের মধ্যে কে যেন বসে আছেন এবং তিনি প্রেরণা দিচ্ছেন, আগে চল আগে চল। তাহলে তিনি আর কি করবেন? আকর্ষণ করছে। গোপকুমারের কোনো দোষ নেই, কে যেন তাকে আকর্ষণ করছে। হে উদ্ধব, তুমি তো সেই ব্রজবাসীগণের দুঃখে মহা কাতর হয়ে গিয়েছে এবং সেই ব্রজবাসীদের প্রেম সম্পর্কেও তুমি পূর্ণরূপে জ্ঞাত। তুমি সাক্ষাৎ প্রত্যক্ষ, সুতরাং এই গোপ বালকের কি করা যায়? এই গোপ বালকের জন্য কি করা যেতে পারে? দেখো, এই গোপ বালকের অভিপ্রায় কি? সে উপরিস্থিত গোলক প্রাপ্ত হতে চায়, যা উদ্ধবকে বলছেন তোমার। নারদজি বলতে নিজে যে তোমার এবং আমার মতন ব্যক্তিদেরও সেই দিব্য প্রভুর গোলকধামে যাওয়া আমাদের জন্য কষ্টকর, মহা দুর্ঘট, আমরাও যেতে পারি। সুতরাং এই গোপ বালক কি করে যাবে সেই মহামাধুর্যের ধামে? কি করা যায়? এর প্রাণকে কে যেন ধরে টানছে, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। দেবশ্রী নারদ মুনিগণ উদ্ধবাদী তারা কেহই সেই গোলকধামে সহসা যেতে পারেন। অন্য সাধারণ ব্যক্তিদের কথা তো অনেক দূরে। সুতরাং হে উদ্ধব, তুমি এক কাজ করো, এই গোপ বালককে কিছু শিক্ষা দাও, যাতে সে তার মনের যে ইচ্ছা সেই ইচ্ছা পূর্ণ করতে পারে। দেখো এ তো সেই ব্রজের ব্রজভূমিতে এই গোবর্ধনের জন্ম, জাতিতে গো গোয়ালা, গোপ জাতি সুলভ, সে গোপ পালনে ব্যস্ত থাক, গোপালন গাভী। আর সে বিশেষত গোপাল উপাসনালিষ্ট, ভগবান শ্রীকৃষ্ণের উপাসক। সুতরাং তুমি তার কিছু মঙ্গল কর। উদ্ধবজি বললেন, হে নারদজি, হে মহামুনি, এই গোপ পালক সে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাপাত্র। এই কথা বললে দেবর্ষি নারদ উদ্ধবের বাক্য শ্রবণ করে হর্ষান্বিত হয়ে, আনন্দিত হয়ে উদ্ধবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। তুমি একবারে ঠিকই বলেছ উদ্ধব, তুমি একে উপদেশ দাও। উদ্ধবজি বললেন, হে মুনে, আমি জাতিতে ক্ষত্রিয়, আর আপনি হচ্ছেন ভক্তি মার্গের আদিগুরু। আপনি বিদ্যমান থাকতে আমি উপদেশ করব, এই অধিকার আমার কোথায়? দেবশ্রী নারদ তিনি উচ্চস্বরে হেসে বলছেন, হে উদ্ধব, তুমি এই বৈকুণ্ঠ দ্বারকাতে এসেও তোমার মধ্যে ক্ষত্রিয় বুদ্ধির অপগম হয়। তার উত্তরে উদ্ধবজি হাসতে হাসতে বললেন, হে মুনিবর, আমার কথা কি? এই দিব্য দ্বারকাতে আমাদের প্রভুরই এখন ক্ষত্রিয়ত্ব অভিমান যায়, আমরা তো তার সেবক, আমাদের কি করে যাব? এখনো প্রভু এখানে এই ভৌম দ্বারকার মতো এখানেও তিনি সদ্ধর্ম পালন করছেন, গার্হস্থ্য ধর্মের আচার আচরণ করছেন, শত্রু জয় এবং জ্যেষ্ঠ ও বিপ্রমাণের সম্মান তিনি পরিত্যাগ করতে পারেন। সে না হলে লীলার জন্য এই মর্তে প্রভু এসে ঋষিদের প্রণাম করেছে, সাধুদের প্রণাম করেছে, ব্রাহ্মণ দিগকে প্রণাম করেছেন, যারা বয়োজ্যেষ্ঠ তাদের চরণ স্পর্শ করে প্রণাম করেছে। কিন্তু এই দিব্য বৈকুণ্ঠ দ্বারকাতেও তিনি সেই স্বভাব ছাড়তে পারেন। পরম ভাগবত উদ্ধবজি মহারাজের থেকে এই কথা শ্রবণ করে দেবশ্রী নারদের মধ্যে প্রেম উৎপন্ন হল। আহা, প্রভু কত দয়ালু, কত কৃপালু, তিনি এই মর্তে লীলা করছেন না, তথাপি সেই মর্তের ভাবগুলি রয়েছে, তিনি কত কৃপালু, কত দয়ালু। প্রেমাবেশে তিনি কূর্দন, সনাতন গোস্বামী পাদের শব্দ, কূর্দন করছেন, নৃত্য করছেন। কেন? আহা, অহম কি আশ্চর্য, ভগবানের লীলা মাধুর্য কি অদ্ভুত, যে তার সেবক সকলের তদেক নিষ্ঠার গাম্ভীর্য ঠিক তেমন। তাহলে সেই প্রভুর সেই মর্তলোক স্থিত দ্বারকা লীলা যেমন ক্রীড়াদি করেছিলেন, তিনি বৈকুণ্ঠ দ্বারকাতেও ঠিক সেই রকমই করেন। এটা ভগবানের বৈশিষ্ট্য। ভগবান নিজ ভক্তদের, মুনি ঋষি সাধু ব্রাহ্মণদের এতই ভালোবাসেন যে ইহ জগতে অর্থাৎ এই ভৌমে পৃথিবীতে যে লীলাগুলি করেছেন সেটাও তিনি ভুলে যান। কারণ লীলা হচ্ছে কালাতীত, চিন্ময়, অপ্রকাট। যে লীলা আদি মধ্য অবসান রূপ পরিচ্ছেদ রহিত, অবিচ্ছিন্ন প্রবাহের ন্যায় এই লীলা চলেছে আর চলেছে অবিরাম, কোনো বিরাম নেই। ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বত্রই, সর্বদাই এই ব্রজে এবং অন্যান্য ধামাদিতে নিত্য প্রবাহমান। যাদের সেই প্রকার দিব্য দৃষ্টি আছে, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় যাদের সেই প্রকার দিব্য দৃষ্টি রয়েছে, তারা প্রভু সেই সমস্ত লীলা অদ্যাপিও দর্শন করে থাকেন। তা ভগবান তিনি প্রপঞ্চে লীলা করেছেন, এই মর্তে লীলা করেছেন, সেই লীলাগুলো তিনি দিব্য ধামে বসেও তিনি চিন্তা করেন, সেই ভাবকে পরিত্যাগ করতে পারেন। আবার এই পৃথিবীতে যে দ্বারকা আদি ধাম, বৃন্দাবন আদি শব্দে অনেক, এগুলি আমরা মনে করছি এগুলো তো মর্তভূমি স্থিত প্রদেশ বিশেষ, এগুলো তো এই মরজগতের লীলা, এই মৃত্যুলোকের লীলা। বলছেন না, লীলাগুলি প্রভু জীবের প্রতি কৃপা করার জন্য করেছেন, কিন্তু সেগুলি সব চিন্ময়। প্রভু সেই ধামগুলি যদিও দেখতে একেবারে ইহ জগতের মতন, কিন্তু এগুলো সবই অপ্রাকৃত। চৈতন্য চৈতন্যকার শ্রী কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, চরম চক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। যাদের চর্মচক্ষু, এই চর্মচক্ষুর দ্বারা কি দেখছেন, এই তো প্রপঞ্চের মতন, এই তো বৃন্দাবন, আর কি আর কোথায়, বেঙ্গলি বা কি, উড়িষ্যাই বা কি, গুজরাটি বা কি, আরে একই জায়গা। বরঞ্চ এই ধামের থেকে আমাদের গ্রাম শহরগুলি আরো পরিষ্কার পরিচ্ছন্ন, কত নিয়ম কানুন, এগুলো চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সমান সাধারণ, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। যার প্রেম নেত্র রয়েছে দেখছেন এই ব্রজভূমিতেই যত্র তত্র ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হচ্ছে, লতায় পাতায় বৃক্ষে এমনকি ধূলিকণার মধ্যেও প্রভুর দর্শন হচ্ছে, যাদের সেই দিব্য প্রেম নেত্র রয়েছে। নচেত যাদের সাধারণ দৃষ্টিভঙ্গি, তারা তো প্রপঞ্চের মতনই দেখ। দেবশ্রী নারদ বলছেন, হে উদ্ধব, তোমার ন্যায় ভক্ত সকলের প্রভু পাদপদ্মে এই প্রকার প্রেমভক্তি অপেক্ষিত, তোমার মতো ভক্তেরাই এই ধাম সমূহের মহিমা বুঝতে পারে। বন্দে নন্দ ব্রজ ত্রিনাম পাদরেম ভিক্ষ্ণস যাসাং হরি কথত গীতং পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধবজি মহারাজ তিনি এই ব্রজের গোপীদের চরণ রেণুকে বন্দনা করেছেন, এই ব্রজের প্রতিটি ধূলিকণা তার যে এত মহিমা তা কোন শাস্ত্রকারগণ ব্রহ্মাদি দেবতাগণ তারাও তার মাহাত্ম্য বর্ণন করতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন উদ্ধবজিকে স্পর্শ করে বলেছিলেন যে তুমি দেখো তো এই ব্রজের দিকে, তুমি বলছো যে আমি ব্রজ ছেড়ে ব্রজ গোপীদের ব্রজবাসীদের ঠকিয়েছি, দেখো তো তুমি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে স্পর্শ করলে পর তিনি দেখছেন সমস্ত বৃন্দাবনটাই কৃষ্ণময়, রাধারানীর পাশে শ্রীকৃষ্ণ, অনন্ত কোটি গোপীদের পাশে পাশে শ্রীকৃষ্ণ বিদ্যমান। সুতরাং এই ব্রজের মধ্যে যত্রতত্র ভগবান তিনি বিরাজিত, আমাদের তো সেই চক্ষু নেই, যাদের আছে তারা কি কি দেখছে। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। যাদের সেই প্রকার প্রেম নেত্র আছে তারা ঠিকই দেখছে। তাই তো কবিরাজ গোস্বামী পাদ এ স্থলে বর্ণনা করেছেন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। এই ব্রজের মধ্যে তার প্রকাশ, তার স্বরূপ দর্শন করছে। তাই দেবর্ষি নারদ বলছেন, তোমার মতন ভক্তেরাই হে উদ্ধব সেই দিব্য দৃষ্টি লাভ করে প্রভুর চিন্ময় ভূমিকে সাক্ষাতে দেখতে পান। এইভাবে তাদের মধ্যে অনেক তত্ত্ব কথা আলোচনা হচ্ছে। তাই এখানে ভগবান তিনি যে লীলা করে চলে যান, তাহলে কি এই ধামের কোন মহিমা নেই? বলছেন আরো বেশি মহিমা হয়ে যায়। তত ভগবানের লীলাক্ষেত্র সর্বদাই মহিমান্বিত, মহামহিমান্বিত, মহাগৌরবান্বিত। সেখানে কোন অংশে মহিমার কোন ন্যূনতা থাকে না। তার দৈন্যময় প্রেমে ভগবান তিনি কি করেন, ঐশ্বর্য সংকুচিত করে গ্রাম্য জনবৎ সাধারণ মানবের মতন লীলা করেন। এটা বৈকুণ্ঠ দ্বারকাতে হবে, যেমন গোপকুমার তিনি বৈকুণ্ঠাধীশ ভগবানকে দর্শন করে বৈকুণ্ঠে তিনি ছুটে আলিঙ্গন করতে যাচ্ছেন। সে সময় ভগবানের পার্শ্বদরা তাকে আটকিয়ে দিল, রুদ্ধ করল, কারণ সেখানকার শিষ্টাচার এটা নয় যে তুমি গিয়ে প্রভুকে আলিঙ্গন করো। সেটাই ব্রজে সম্ভব, কারণ ব্রজে ভগবানকে কেউ ভগবান রূপে দেখে। ভগবানকে যদি পেতে হয় তাহলে ভগবান রূপে পেতে হলে তার অনেক নিয়ম, অনেক কঠিন। কিন্তু এই ব্রজ ভাবে ভজনটা কেমন, যে না গোবিন্দের উপাসনা করবে ব্রজ ভাবে, কেমন দাস্য সখ্য বাৎসল্য আর মধুর। এখানে কিন্তু শ্রী গোবিন্দকে কেউ ভগবান রূপে দেখেন, তাহলে সেখানে আপন করে দিচ্ছেন, আসবে প্রসঙ্গ। তা ভগবান তিনি মহা ঐশ্বর্যময়, কিন্তু সেই ভগবানকে কেউ যখন আপন করে দেখে তখন ভগবানের ঐশ্বর্য লোপ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। ভগবান তখন ভক্তদের সঙ্গে নিজের সন্তান রূপে, বন্ধু রূপে তাদের সঙ্গে ব্যবহার করে। এটা উপনিষ্ঠিত লোকগুলিতে হবে, কেবলমাত্র এই ব্রজধামে সেটা সম্ভব। এই প্রকার নারদ মুনি প্রভুর প্রেম রহস্য বর্ণন করতে করতে প্রেম রসে নিমজ্জিত হয়ে, এবং এই ভগবানের প্রেম কথা বলতে বলতে দেবর্ষি নারদের মধ্যে অনেকগুলি সাত্ত্বিক ভাবের বিকার চলে, এবং সাত্ত্বিক বিকারে আক্রান্ত হয়ে তিনি বহুক্ষণ মৌন অবলম্বন করলেন, কোনো কথা বলতে পারছেন না। এবারে দেবর্ষি নারদ তিনি অনেকক্ষণ পর নীরব থেকে গোপকুমারকে বলছেন, হে গোপালদেব, প্রিয় গোপকুমার, তখন ভাবের আবেগে আছে, তাই বলছেন, হে গোপালদেবের প্রিয় গোপকুমার, আবেগে আছে। এই দ্বারকাপুরী হতেও অনেক অনেক গুণে সর্বশোভা সম্পন্ন গোলক নামে এক ধাম সর্বোপরি বিরাজমান রয়েছে। এই গোলক বৈকুণ্ঠের সর্বোপরি স্থিত প্রদেশ বিশেষ, অযোধ্যা দ্বারকা সকলের চূড়ামণি হচ্ছে সেই গোলক ধাম। বলশ্রীধাম গোলকি এই এতক্ষণ পর গোলকের সন্ধানটি বললেন, হে গোপকুমার, এই যে অযোধ্যা বৈকুণ্ঠ, অযোধ্যা দ্বারকা, এই সমস্ত ধামের মুকুটমণি হচ্ছে গোলক ধাম। সর্বোপরি বিদ্যমান এই যত যত লোকের বর্ণন রয়েছে তার মধ্যে উপরিস্থিত গোলকের থেকে দিব্য আর কোন ধাম নেই, সর্বশ্রেষ্ঠ ধাম। সমস্ত ধামের মুকুট স্বরূপ হচ্ছে এই গোলক ধাম। গোপ্রধান, গোপ্রধান সেখানে ভগবানের অতি প্রিয় গোসমূহ, গাভী সমূহ, সেই কারণেই ওই ধামের নাম হয়েছে কি, গো লোক, গাভী সমূহের স্থান গোলোক, গোলোক নামেই এজন্য কথিত হয়ে থাকে। শ্রীকৃষ্ণের রহস্যময় লীলাস্থলী বলে একটি পরম নিগুড় এবং গোলক নামেই আখ্যা প্রাপ্ত হয়েছে। তা এই মাধুর্যময় লীলাস্থলী বৃন্দাবনেরই প্রকাশ বিশেষ। ওই উপরিস্থিত যে গোলক আছে, ধাম আছে, সেখানে কিন্তু এই চৌরাশি ক্রোশ ব্রজমণ্ডলে আমরা যা যা কিছু দর্শন করছি সেগুলি সেখানে বিদ্যমান। যারা বিশুদ্ধভাবে এই ব্রজ আনুগত্যে ভগবানের সেবা করেন, ভজন সাধন করেন। যেমন দাস্য সখ্য বাৎসল্য মধুরভাবে, তাদের মধ্যে যারা বাস্তবিকই সেই ব্রজ রসে নিমজ্জিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের উপাসনা করেন, তাদের রুচি অনুসারে তারাই সেই ধাম প্রাপ্ত হন, এতদ ব্যতিরেকে অন্য কেউ নয়। তা সেই ভজন সিদ্ধিতে সেই সেই ভাবে গোলোক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রেম সেবা তারা লাভ করে থাকে। যেমন যারা দাস্যভাবে লুব্ধ তারা রক্ত পত্র আদির আনুগত্যে চলে যান, যাদের ভাব চেষ্টা যারা সক্ষমভাবে লুব্ধ, যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা সক্ষমভাবে করেন তারা সুবল আদির আনুগত্যে চলে যান। বাৎসল্য রসে যারা উপাসনা করেন তারা নন্দ মহারাজ বা মায়েরা যদি উপাসনা করেন বাৎসল্য রসে মা যশোদা আদির আনুগত্যে চলে যান। আর যারা মধুরভাবে লুব্ধ হয়ে শ্রীমতী রাধারানী উপাসনা করেন তারা রাধিকা ললিতা বিশাখা সখীগণের আনুগত্যে সেবা প্রাপ্ত হন। তো এটা অনেক কঠিন, এটা বলতে যত সহজ করতে মহা মহা কঠিন। তো এখানে আমাদের গোস্বামীগণ এই যে ব্রজের ধারায় ভজনের কথা বলেছেন এটাই ব্রজের বিশুদ্ধ রাগমার্গীয় ভজন। শ্রীল সনাতন গোস্বামীপাদ মূলে এবং টিকার মধ্যে এ কথাই বলেছেন। কিন্তু অনেকের ধারণা যে সকলকে মঞ্জুরি ভাবে ভজন করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত নয়। দাস্য সখ্য বাৎসল্য আর মধুর, তা আপনার মধ্যে মধুরভাবে কোনো লক্ষণই নেই তাহলে আপনি মধুর রসের উপাসনা করলে সেটা বিরোধ হবে। আপনার মধ্যে আছে দাস্য ভাব, আপনি যদি সখ্য রসের উপাসনা করেন তাহলে সেটা বিরোধ সৃষ্টি হবে। আপনার মধ্যে আছে দাস্য ভাব, আপনি যদি মধুর রসের উপাসনা করেন বিরোধ হবে। কিছু মূর্খ পণ্ডিতেরা তারা বলেন তোমাকে মঞ্জুরি হয়েই ভজন করতে হবে, এটা গোস্বামীগণের বক্তব্য নয়। তোমাকে মঞ্জুরি স্বরূপ দিতে হবে এই কথা শাস্ত্রে কোথাও বলে। যার যে ভাব সেই ভাব নিয়ে ভজন করলে সে তাতে সিদ্ধি লাভ করবে। আরে যাতে যার অধিকার আছে সেই অধিকারে যদি সেটা ভজন করে তাহলে তো সেটা সম্ভব। আরে আপনার মধ্যে দাস্যভাব সক্ষ ভাব রয়েছে, আপনার গুরুদেব বলছে না না তুমি মঞ্জুরি ভাবে ভজন করো, তো এইগুলো সব মূর্খের প্রলাপ। চৈতন্য চরিতামৃতে বলছেন যে যে ভাব নিয়ে ভজন করবে সে সেইভাবেই প্রভুকে প্রাপ্ত হবে। আরে ভাবটা তো থাকা দরকার, আমাকে আরেকজন জোর করে বললে সেটা তো কাজ হবে। ব্রজলোকের ভাবে পাই তাহারও চরণ, শ্রীল কবিরাজ গোস্বামী পাদের কলম। ব্রজলোকের ভাবে পাই তাহার চরণ, তারে ঈশ্বর করি জানি নাহি জানে ব্রজজন। ব্রজলোকের ভাবটা কেমন? ব্রজলোকের ভাবেই ভগবানকে অতি অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন, কেন সহজ হয়? যে গোবিন্দকে ব্রজভাবে যারা ভজন করেন তারা ভগবান রূপে দেখেন। কেউ দাস্য, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ মধুর রসে দেখে, মধুর ভাবে দর্শন করে। কেহ তারে পুত্র জ্ঞানে উদুফলে বাঁধে, কেহ তারে সখা জ্ঞানে যিনি চড়ে কান্ধে। দেখুন, কেহ তারে পুত্র জ্ঞানে উদুফলে বাঁধে, মা যশোমতী নিজের লালা নিজের পুত্র তাই দুষ্টামি করেছে তাই উদুফলে বেঁধে দেবে। আরে ভগবান রূপে যদি তিনি দেখেন তো ভগবান তো সর্বব্যাপক, তাকে বন্ধন করা যায় না, তাকে বেঁধে রাখা যায় না। কেহ তারে সখা জ্ঞানে যিনি চড়ে কাঁধে, কেউ বলছে না রে তো আমার সখা আমার বন্ধু, তার কাঁধে আরোহণ করছে। ব্রজেন্দ্র নন্দন তারে জানে ব্রজজন, তারা জানে এ তো আমাদের ব্রজের লালা, আরে ওই নন্দের বেটা শ্রীকৃষ্ণ আমাদের কানাই, এ তো ব্রজজন মানে আমাদের আপনজন। ঐশ্বর্য জ্ঞান নাহি নিজ সম্বন্ধ মনন, ভগবান মহা ঐশ্বর্যময়ী, এখানে ঐশ্বর্যের লেশ মাত্র প্রকাশ পাচ্ছে। ব্রজলোকের ভাবে যেই করে ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য চরিতামৃত মহা অদ্ভুত গ্রন্থ, মহাকাব্য, এ যে কোনো মূর্খের পাঠ্য নয় যে বাংলা ভাষায় লেখা আছে পয়ার ছন্দে, বোধহয় খুব সহজ নয়। মহাকাব্য বলা হয়েছে চৈতন্য চরিতামৃতকে। তাই কি বলছেন? ব্রজলোকের ভাবে যেই করে ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ভগবানকে ব্রজবাসীরা কেউ ভগবান রূপে দেখেননি, সেজন্য তাদের ভগবানকে পেতে কষ্ট কমই হয়েছে, কিন্তু সেই প্রকার ভাব এটা মহা বিরল, সেই ভাব সহসা সকলে হয়। এবারে আমাদের আচার্যপাদ শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের অর্থাৎ এই গ্রন্থের টিকার মধ্যে সিদ্ধান্ত দিচ্ছে যে এটা ঠিক ভগবানকে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর ভাবে উপাসনা করতে হবে, কিন্তু এর মানে এই নয় কেউ বলল না আমি সুবল, এতে মহা অপরাধ হয়ে এরা নিত্য সিদ্ধ পরিকর, এদের সঙ্গে কারো তুলনা হবে না। কেউ বলল আমি ললিতা, মহা অপরাধ হয়ে। কেউ ভাবনা করল আমি রাধা, এতে মহা অপরাধ হয়ে যাবে। কেউ মনে করল আমি স্বয়ং শ্রীকৃষ্ণ আমার ভাবে, এতেও মহা অপরাধ হবে, কারণ তারা নিত্য সিদ্ধ পরিকরদের সাথে সাধারণ সাধকের তুলনা হয়। এটার থেকে সর্বদা দূরে থাকতে হবে। আনুগত্যে ভজন করতে হবে। আনুগত্য যেমন বলা হয়েছে, যারা দাস্যভাবে লুব্ধ তারা রক্ত পত্র আদির আনুগত্যে চলে যাবে, যারা সক্ষভাবে লুব্ধ তারা সুবল আদির আনুগত্যে চলে যাবে। আবার বাৎসল্য বসে যারা তারা মা যশোদা নন্দ মহারাজ আদির ভাবে চলে যাবে, তাদের আনুগত্য। যারা মঞ্জরী ভাবে উপাসনা করবেন তারা রাধা রানী ললিতা বিশাখা সখীর আনুগত্যে যাবে। তাই এই আনুগত্য শিকার যদি না থাকে তাহলে সে ভক্তি রাজ্যে কিছুই করতে পারবে। যারা স্বতন্ত্র তাদেরকে এক কথায় বলা হয় তারা হচ্ছে স্বেচ্ছাচার। সাধক প্রথমে এসে গুরু আনুগত্যে থাকবে, ভজনে যখন উন্নতি হচ্ছে গুরুদেবের আজ্ঞানুসারে তার ভাব অনুসারে সে আবার তাতে সে মধুর রসের উপাসক হোক, তাহলে রাধারানী ললিতা বিশাখা সখীর আনুগত্যে যাবে। আনুগত্যে না থাকলে কিছু হবে, অদ্যাপিও দেখুন মা লক্ষ্মী ঐশ্বর্যের দেবী, তিনি বেলুবনে তপস্যা রতা, তিনি বললেন আরে কোথায় এই ললিতা বিশাখা রাধারানী আদি তারা গোয়ালা গোয়ালিনী, আমি কিনা তাদের আনুগত্য স্বীকার করব। আনুগত্য স্বীকার নেই, তপস্যা করেই চলেছে, কোনো কল্পেই পাব। যে কোনো কিছু পেতে হলে আনুগত্যের প্রয়োজন, তা না হলে স্বেচ্ছাচার হয়ে যা ইচ্ছা তাই করে বেড়া। তাই এই ব্রজবাসীদের জন্যই হচ্ছে সেই দিব্য গোলকধাম, এবং সেই দিব্য গোলকধাম থেকেও আরো শ্রেষ্ঠতম হচ্ছে এই ব্রজ চৌরাশি ক্রোশ বৃন্দাবন। তা সেই ভগবান তিনি মহা ঐশ্বর্যময়, কিন্তু তিনি ভক্তের প্রেমে এমনই পাগল হয়ে যান। দেখুন না এই ব্রজে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে ব্রজবাসীগণ মহারাজ নন্দ আদি তারা বলতে লালা আরে আমার পাদুকা নিয়ে আয় তো চপ্পল জুতো। ভগবান সেই সর্বেশ্বর ভগবান যার সেবার জন্য কোটি কোটি সব দেবতাগণ তার কোটি কোটি সেবকরা ভক্তেরা তারা সব ব্যস্ত প্রভুর সেবা যদি করতে পারে। তা সেই ভগবান ব্রজবাসীদের কাছে নিজের সমস্ত ঐশ্বর্যকে ব্রজের ধুলায় মিটিয়ে দিয়ে তিনি তাদের পাদুকা পর্যন্ত আরোহণ করতেন। তা সেই ভগবান তিনি ঐশ্বর্য সরসী মাধুর্যের শৈবালে সমাচ্ছন্ন। ভগবান মহা ঐশ্বর্যময় কিন্তু মাধুর্য ভক্তদের মাধুর্যতার কারণে তার সেই ঐশ্বর্যকে তিনি সমাচ্ছন্ন করে ফেলেছেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বৃন্দু। কি বলছেন, বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, এই বৃন্দাবনে একেবারে সহজ স্বাভাবিক যেটা আমরা দেখতে পাচ্ছি, বলছেন উপরিস্থিত দ্বারকা বৈকুণ্ঠের সম্পদের যে সম্পদ এই ব্রজের এক বিন্দু সেখানে এত বৈভব সারিয়ে, কিন্তু মাধুর্য রসে এমন ভাবে মিলে গিয়েছে যে ভগবানের ঐশ্বর্যের লোভ হয়ে গেছে, এখানে ঐশ্বর্যের গন্ধ মাত্র দেখা যায়। আর সেই ঈশ্বর সে কি আমার মতো ভিখারী? তিনি মহা ঐশ্বর্যময়, কিন্তু ব্রজবাসীরা এমন ভাবে তাকে ভালোবেসেছে, প্রেম করেছে, মাধুর্যভাবে উপাসনা করেছে যে ভগবান সব ভুলে গিয়ে কোথায় তার সেই ঐশ্বর্য, তিনি একেবারে সমাচ্ছন্ন হয়ে গিয়েছেন, সাধারণ মানবের মতন, সাধারণ বালকের মতন নিজেদের পুত্রের ন্যায় লীলা করেছেন। এটাই তো ভগবানের বৈশিষ্ট্য। চৈতন্য চরিতামৃতে বলছেন, এই চার ভাবের মধ্যে কেউ যদি একটি ভাবকে গ্রহণ করে তাহলে প্রভুকে অনায়াসে প্রাপ্ত হতে পারে। ব্রজের ভাবে শ্রী ভগবানকে ভগবান রূপে উপাসনা করলে এটা আরো কঠিন পদ্ধতি। দেখুন না, গোপ কুমার গিয়েছেন বৈকুণ্ঠে, সেখানে ছুটে যাচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুকে আলিঙ্গন করবেন, কিন্তু সেখানে তো মহা ঐশ্বর্য, এটা সেখানে চলবে না, সেখানকার শিষ্টাচারে এটা নেই। ভগবানের সঙ্গে একজন দাস গিয়ে কিভাবে আলিঙ্গন করবে? কিন্তু এই ব্রজের তারতম্য এটাই, ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ক্রীড়া করছেন, তাদের স্পন্দে আরোহণ করছেন, তাদের সঙ্গে কবাডি খেলছেন, তাদের উচ্ছিষ্ট পর্যন্ত খেয়েছে, ব্রহ্মাজি পর্যন্ত মোহিত হয়ে পরীক্ষা করলেন, এ আবার কেমন হব? এই ব্রজধাম মহা মহা ঐশ্বর্যময়, কিন্তু এখানে মাধুর্য রস এমন ভাবে বিগলিত হয়েছে যে ঐশ্বর্য একেবারে আচ্ছাদিত হয়েছে। এই তো অল্প কিছুদিন আগের কথা, সনাতন গোস্বামী পাদের সময়ের কথা। একবার বাদশাহ আকবর এসছেন, সনাতন গোস্বামী পাদ তখন শ্রীরাম বৃন্দাবন, বাদশাহ বলে কথা, সনাতন গোস্বামী প্রভুর দর্শন প্রাপ্ত হয়ে ভাবে গদগদ হয়ে বলছেন, হে মহাত্মন, আমি কিছু সেবা করতে চাই এই ব্রজের, আপনি কোনো একটি সেবা আমাকে বলুন। একবার দুবার না, বারংবার প্রার্থনা করছি, হে মহাত্মা জি, আপনি আমাকে বলুন আপনি কোনো একটা সেবা করতে চাই এই ধামের। দিল্লির বাদশাহ আকবর, সনাতন গোস্বামী পাদ তিনি চিন্তা করছেন যে একে কি সেবা দেব, কোনো সেবাই তো নেই। বারবার বলাতে শ্রীল গোস্বামী পাদ তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি এই যমুনার ঘাট কিছুটা ভেঙে গিয়েছে, অল্পে আপনি ওটা ঠিক করিয়ে দেন, এটাই আপনার সেবা। সনাতন গোস্বামীও তাকে পরীক্ষা করার জন্য বলল, কোন ভালো সাধু আপনার সেবা সহসা গ্রহণ করবেন, তাতে আপনি তার কায়িক সেবায় যেতে চান, আর্থিক সেবায় যেতে চান, সে চাইবে আপনাকে দূরে রাখতে, আপনার সেবা নেবেন, এটা সাধুর লক্ষণ। আমার মতো লোভী হলে তো অনেক সেবাই বলে ফেলব। তা এখানে সনাতন গোস্বামী পাদ কোনো সেবাই বলতে ইচ্ছুক নন, বারংবার মিনতি করাতে গোস্বামী পাদ বলছেন, ঠিক আছে হে বাদশাহ, আপনি যখন এতই আগ্রহী ব্রজের সেবা করার জন্য, এই যমুনার পাড় একটু ভেঙে গিয়েছে, এটাকে আপনি ঠিক করিয়ে দেন। সঙ্গে সৈন্য সামন্ত তো রয়েছেই, সেবকেরা রয়েছে। বলছেন আচ্ছা ঠিক আছে হে মহাত্মাজি, আমি এটা করিয়ে দেব। বলছেন আচ্ছা আমি দেখিয়ে দিই। বলছে না না আমার লোকজনেরা এসে দেখে নেবে, ও করে দেবে। বাদশা বলে কথা, ভাবছি আর কোথায় একটুখানি যমুনার পাড় ভেঙে গিয়েছে, ওটাকে আমি আর কি দেখব, এটাই মনোভাব। গোস্বামী পাদ তাকে জ্ঞান দেওয়ার জন্য বলছে না না আপনি আমার সাথে চলুন, আমি নিজে দেখিয়ে দিই। বলছেন ওই যে পাটটা ভাঙা। বলছে আচ্ছা হয়ে যাবে। সনাতন গোস্বামী তিনি তো আর সাধারণ নন, ভগবানের নিত্য বাদশাহ। তা সনাতন গোস্বামী বাদশাহকে স্পর্শ করছে, বলছে ওই যে দেখুন দেখুন। তা সনাতন গোস্বামী হাতটা স্পর্শ হওয়াতে উনি কি দেখছেন, যে জায়গাটা ভাঙা রয়েছে ওই ভাঙা জায়গাটাই তো মানে বড় বড় মণি, বৈদুর্য মণি আদি সেখানে অজস্র রত্ন ভরা, সেটা দিয়ে পাড়গুলোকে প্রস্তুত করা আছে। সেগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু সেটাই তো ব্রজের সৌন্দর্যতা। বাদশাহ তো কয়েকবার নিজের চক্ষু ঘর্ষণ করলেন, বলছেন একই দেখছি, এখানে যে সমস্ত মণি মুক্তাদি রয়েছে এ যদি আমার দিল্লি বিক্রয় করে দিই তাহলে একটা মণি কিঞ্চিত অংশও তো কেনা যাবে। মণিমুক্তাদি দর্শন করছে। একবার জ্ঞান ছিলেন তৎক্ষণাৎ সনাতন গোস্বামীর চরণ ধারণ করে বলছেন হে মহারাজ, আমার মূর্খতা আমার বাকুলতা যে আমি এসেছি ব্রজের সেবা করতে, এখানে তো ধূলিকণা সমূহ দেখছি সব মণিমাণিক্য হীরকাদি বৈদুর্য মণি আদি দিয়ে প্রস্তুত করা, এই সেবা আমি করতে পারলাম। সনাতন গোস্বামী ঈষৎ হাসলেন, উনি তার বুঝতে পারলেন যে তিনি কি বলতে চাইলেন। সেখান থেকে দণ্ডবাদ প্রণাম করে বাদশাহ আপন রাজধানী দিল্লির দিকে চলে গেল। তা সেই জন্যই বলা হয়েছে এই বৃন্দাবন এই ব্রজ ৮৪ ক্রোশ সর্বাধিক ঐশ্বর্যের ধাম। দেখুন এই সমস্ত কথা শ্রী বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ ছাড়া অন্যান্য গ্রন্থেতে পাই। সবাই বলে না যে এটা ঐশ্বর্যের ধাম নয়, বলছেন এর থেকে ঐশ্বর্য সম্পন্ন ধাম এই ভৌমে, এবং উপরিস্থিত যে সমস্ত বৈকুণ্ঠাদি ধাম রয়েছে দ্বারকাদি তাদের যে সম্পদ, সেই সম্পদ যদি সব বিক্রয় করে দেওয়া হয় তার এক বিন্দু এই ব্রজে কেনা যাবে, এত মহিমান। তাই শ্রীল গোস্বামীপাদ বলছেন সেই বিশাল ঐশ্বর্য সরসি এই ব্রজধাম, মহা ঐশ্বর্য মাধুর্যের শৈবালে সমাচ্ছন্ন। কবিরাজ গোস্বামী সেই কথা বলছেন, বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বৃন্দু। পরিষ্কার, কত সুন্দর সুন্দর কথা এই বৃহৎ ভাগবতামৃতে বলেছে। চৈতন্য চরিতামৃতে পয়ার আছে, সেখানে চৈতন্য চরিতামৃতে বলেছেন যে বৃহৎ ভাগবতামৃতের মতন এত বড় সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ গৌড়িয়াতে আর বিরল। তা আমরা আজ এক মাস যাব, আমরা যদিও পয়লা কার্তিক থেকে প্রারম্ভ করেছিলাম বাংলার, তা আমরা দুঃখের বিষয় যে পাঠে বিরামও দিতে হচ্ছে, এবং এর পরবর্তী অংশ যদি রাধারানীর কৃপা হয়, সনাতন গোস্বামী পাদের কৃপা হয়, তাহলে যেখানে বিরাম দেওয়া হচ্ছে এর পরবর্তী অংশ আমরা আগামী বছর এই মাসে শ্রবণ করব বলে আশা রেখে অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম।